বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 26 সেপ্টেম্বর, 11 আশ্বিন এবং ফার্সি 4 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। মার্কিন একতরফা নীতির ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি অনাস্থা সৃষ্টির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের শিল্প উৎপাদনে কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাব সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে আহলে বাইতের অন্যতম নক্ষত্র ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ হয়ে যায়নি, বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। বাংলাদেশে করোনা ও ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 6 জন। ভারতের কেরালার কোঝিকোড়ে হিজাব পরার কারণে একটি স্কুলে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ, 3 পুলিশ আহত। এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 সেনা নিহত হয়েছেন, রয়েছেন 2 মেজর। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ হয়ে যায়নি, বরং এ ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সুনির্দিষ্ট কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে এসব বার্তা আদান প্রদান হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক অধিবেশনের অবকাশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক বৈঠকে একথা জানান। আবদুল্লাহিয়ান বলেন, ইরান কূটনৈতিক উপায়ে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার লক্ষ্যে যুক্তিপূর্ণ অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে একটি টেকসই চুক্তি সই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে ইরানের জনগণ যেন সর্বোচ্চ আর্থিক সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পাশ্চাত্য। কিন্তু 2018 সালে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামী
প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যার দায়ে 14 জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তেহরানের চিফ প্রসিকিউটর আলি সালেহি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযুক্ত 14 জনের বিরুদ্ধে গতকাল রোববার আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে ইরান বিরোধী তথ্য ও গোয়েন্দা কর্মকাণ্ডে অংশ নিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। 2020 সালের 27 নভেম্বর ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করা হয়। সে সময় ইরান অভিযোগ করেছিল যে ইহুদিবাদী ইসরায়েল এই হত্যার পেছনে জড়িত এবং আমেরিকার গোয়েন্দারা ইসরায়েলকে সহযোগিতা করেছে। হত্যাকাণ্ডের এক বছর পর মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, রিমোট কন্ট্রোলের সাহায্যে রোবট ব্যবহার করে বিজ্ঞানী ফাখরিজাদেকে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করে। লন্ডন থেকে সম্প্রচারিত ফার্সি ভাষার নিউজ চ্যানেলগুলো ইরান বিরোধী ব্যাপক প্রচারণা চালানোর কারণে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল শেষ বেলায় ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শ্রেকলিফকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন এই মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগের মহাপরিচালক। ইরানে হিজাব আইন অমান্য করার কারণে আটক তরুণী মাহসা আমিনের মৃত্যুর ঘটনায় যখন দেশবাসী শোকাহত এবং তারা ফরেন্সিক তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, তখন রাজধানী তেহরান সহ কিছু শহরে বেআইনি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদকারীরা সরকারি ও বেসরকারি সম্পদ ভাঙচুর সহ নানারকম নাশকতামূলক তৎপরতা চালিয়েছে। বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং ত্রাণকর্মীদের বহনকারী মাইক্রোবাসে হামলা চালাতেও দ্বিধা করেনি। হামলায় এখন পর্যন্ত 61টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসক দলের বেশ কয়েক সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ব্যাপারে ইরানের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন মহাপরিচালক। মিশরের প্রখ্যাত আলেম আল্লামা ইউসুফ আল কারজাভি আজ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। কাতারের রাজধানী দোহায় তিনি ইন্তেকাল করেন। আল্লামা কারজাভির ছেলে আব্দুর রহমান ইউসুফ টুইটার বার্তায় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইউসুফ আবদুল্লাহ আল কারজাভি মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী গবেষক ও আলেম। তিনি মিশর ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের উপদেষ্টা ছিলেন। মিশরের নাগরিক হওয়া সত্ত্বেও তিনি বহু বছর ধরে কাতারে বসবাস করে আসছিলেন। মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠনের সাথে সক্রিয়ভাবে নিজেকে জড়িয়ে রেখেছিলেন আল্লামা কারজাভি। মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। 2004 সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ইউসুফ আল কারজাভি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে বহু বই লিখেছেন। তাঁর বইগুলো পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে প্রাণঘাতী ভাইরাস করোনা এবং ডেঙ্গুতে গত 24 ঘণ্টায় মৃত্যু এবং সংক্রমণ দুটোই বেড়েছে। দেশে সবশেষ 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে প্রাণঘাতী ভাইরাস করোনা এবং ডেঙ্গুতে গত 24 ঘণ্টায় মৃত্যু এবং সংক্রমণ দুটোই বেড়েছে। দেশে সর্বশেষ 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এযাবৎ মোট মৃতের সংখ্যা বেড়ে 29,359 জনে দাঁড়িয়েছে। এ সময় আরও 718 জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছিল আর 572 জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবশেষ 24 ঘণ্টায় 5,262টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 5,288টি নমুনা। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার পাওয়া গেছে 13.58%। উল্লেখ্য, 2020 সালের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছর 18 মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 53 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত একদিনে আরও 482 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1692 জনে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে 328 জন ঢাকার বাসিন্দা, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন 154 জন। সব মিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 1294 জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন 398 জন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের কেরালার কোঝিকোড়ে হিজাব পরার কারণে একটি স্কুলে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মী সমর্থকরা। আজ ওই বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে 3 পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেরালার কোঝিকোড়ে হিজাব পরার কারণে একটি স্কুলে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মী সমর্থকরা। আজ সোমবার ওই বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। কেরালার কোঝিকোড়ের প্রভিডেন্স গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের 11th শ্রেণীর এক মুসলিম ছাত্রীকে হিজাব পরার জন্য স্কুলে প্রবেশে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ। এরপরে মুসলিম যুবলীগ, মুসলিম স্টুডেন্টস ফেডারেশন এবং স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন সহ কয়েকটি মুসলিম সংগঠনের কর্মী সমর্থকরা আজ স্কুলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে। 11th শ্রেণীর ওই মুসলিম ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল সে হিজাব পড়তে পারবে না, কারণ এটি স্কুল ইউনিফর্মের অংশ নয়। এরপর অভিভাবকরা শিক্ষা বিভাগে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত ওই ছাত্রী স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিতে বাধ্য হয়। এরপরে মুসলিম যুবলীগ একটি বিবৃতিতে বলে, এটা তার মৌলিক অধিকারের লঙ্ঘন, রাজ্য সরকারের পক্ষ থেকে নিষ্ক্রিয়তা এবং এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ না হওয়া গ্রহণযোগ্য নয়। এ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল মুসলিম সংগঠনগুলো। ওই ইস্যুতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিভিন্ন সংগঠনের লোকজন জড়ো হয়ে সংশ্লিষ্ট স্কুলের সামনে তোলপাড় শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপরই কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন মেজর ছিলেন। আজ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, গতরাতে খোস্ত শহরের কাছে এক অভিযান পরিচালনা করতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় হেলিকপ্টারের সব আরোহী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন 39 বছর বয়স্ক মেজর খুররাম শাহজাদ এবং 30 বছর বয়সী মেজর মোহাম্মদ মুনিব আফজাল। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা নিহতের ঘটনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক প্রকাশ করেছেন। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া 4 দিনব্যাপী যৌথ নৌমহড়া শুরু করেছে। গত 5 বছরের মধ্যে এই প্রথম এ ধরনের মহড়া চালাচ্ছে দেশ দুটি। এর একদিন আগে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার যুদ্ধবাজ প্রেসিডেন্ট ইউন সুক ইউল গত মে মাসে ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে সর্বোচ্চ সামরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন। এরপর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়া শুরুর পরপরই দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার উস্কানির মুখে এই মহড়া দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মধ্যকার সম্পর্ক জোরদার করবে। যৌথভাবে উত্তর কোরিয়াকে মোকাবেলার বিষয়ে দুই দেশের জোরালো ইচ্ছা ফুটে উঠেছে এই মহড়ার মধ্যে। ইতালির জাতীয় সংসদ নির্বাচনে বিজয় দাবি করেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। শতকরা 90% ভোট গণনার পর জানানো হয় যে জর্জিয়ার দল ব্রাদার্স অব ইতালি শতকরা 26% ভোট পেয়েছে। নির্বাচনের সম্ভাব্য এই ফলাফলের মধ্য দিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে ইতালি। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনি প্রথম কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন দেশটিতে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি বিভিন্ন দেশের প্রচেষ্টার ইঙ্গিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা গোটা বিশ্বকে নিজের কবজায় নিতে চায়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
বহু পাক্ষিকতার নীতি এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের আশা আকাঙ্ক্ষার প্রতি কিছু দেশ তোয়াক্কা না করায় এসব সংস্থার কার্যকারিতা ও তাদের প্রতি আস্থা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভায় দেয়া বক্তৃতায় বলেন, ন্যায়বিচারের গ্যারান্টার হিসেবে জাহির করা পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক সংস্থা এবং নীতির প্রতি আস্থা হারিয়েছে। বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি বিভিন্ন দেশের প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা গোটা বিশ্বকে নিজের করায়ত্তে নিয়ে আসতে চায়। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বহুপাক্ষিকতার উপর বিভিন্ন দেশ জোর দিয়ে আসছে এবং একে সাদরে অনুমোদন করেছে। গত দশক পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বহুপাক্ষিকতার নীতি লঙ্ঘন করেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিছু আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের সদস্যপদ থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেয় এবং সেই সাথে আন্তর্জাতিক আইনের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেকে প্রত্যাহার করে নেয়। এ প্রসঙ্গে আমরা কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু চুক্তি বা জেসিপিওএ নামে পরিচিত পারমাণবিক চুক্তি এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে আসার কথা উল্লেখ করতে পারি। কিছু দেশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা, বাণিজ্য শুল্ক বৃদ্ধি করে বাণিজ্য যুদ্ধ শুরু করা, দেশগুলোকে হুমকি ও ভয় দেখানো, ওয়াশিংটনের একতরফা নীতির মতো আরও অনেক উদাহরণ আছে। প্রকৃতপক্ষে আমেরিকান কর্মকর্তাদের কাছে তাদের দেশের স্বার্থের সাথে যা জড়িত তা বৈশ্বিক হয়ে ওঠে এবং বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের লক্ষ্য, স্বার্থ এবং ইচ্ছা তাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বিবেচনা করে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার সতর্কতা ও দাবিগুলো আমলে নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে না। রাশিয়ান বিশ্লেষক এবং এই ক্ষেত্রে পুতিনের অন্যতম উপদেষ্টা ফিয়োদর লুকিয়ানভ বলেছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হ্রাস পেতে থাকবে এবং এমনকি এসবের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যেতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। মহামারী কোভিড এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশেও শিল্প উৎপাদনের ক্ষেত্রে এক ধরনের মন্দা বিরাজ করছে। এছাড়া বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রপ্তানিমুখী শিল্প কারখানাগুলোয় ক্রয়াদেশও কমছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
মহামারী কোভিড এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশেও শিল্প উৎপাদনের ক্ষেত্রে এক ধরনের মন্দা বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাহিদায় ভাটা পড়েছে। বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রপ্তানিমুখী শিল্প কারখানাগুলোয় ক্রয় আদেশ কমেছে। এই অবস্থায় বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, লোকসান বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে এবং শ্রমিক কাজ হারাচ্ছে। এই প্রসঙ্গে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমইএর সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে বলেছেন,
গ্যাসের একটা বড় সমস্যা দাঁড়াচ্ছে, যার কারণে আমরা টাইমলি বায়ারদেরকে এখন আমরা ডেলিভারি দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। যেন আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি এবং গ্যাস সাপ্লাইটা যেন সরকার দিয়ে রাখে।
একই রকম সংকটের কথা বলেছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
গ্যাস সংকটের কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে যে উৎপাদন হওয়ার কথা তা উৎপাদন হচ্ছে না। আমরা এই বিষয়গুলি নিয়ে জানানোর উপদেষ্টা মহোদয়, পেট্রোবাংলার চেয়ারম্যান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিতাসের এমডি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিদ্যুৎ সচিব সহ সবার সাথে আমরা বসেছিলাম, কিন্তু তেমন কোনো আশার বাণী আমরা তাদের কাছ থেকে পাই।
অন্যান্য শিল্প খাতের অবস্থা একই রকম।
পকেট থেকে ওয়ার্কারকে বেতনের সাপোর্ট দিব নাকি পকেট থেকে তিতাসের বাতাসের বিল দিব, কোনটা করব আমি? এইভাবে চলতে থাকলে এই শিল্পও থাকবে না, আমাদের জায়গা থেকে বলতে বলতে আমরা হয়রান।
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, স্বাভাবিক সময়েও উৎপাদন সক্ষমতার 60% ব্যবহার করা যায়, বর্তমানে উৎপাদন সেই 60%-এরও নিচে নেমেছে। ইস্পাত ও সিমেন্ট মিলিয়ে উৎপাদন কমেছে প্রায় 25% মতো। বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফজলুল হক বলেছেন, গ্যাসের সমস্যা সারা দেশেই, শিল্প উদ্যোক্তাদের সবার জন্যই পরিস্থিতি খারাপ। গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন নয়, কখনো থাকে আবার কখনো থাকে না। সরকারি নির্দেশে সপ্তাহে এখন নির্দিষ্ট দিন নির্দিষ্ট এলাকায় কারখানা বন্ধ রাখতে হয়। স্বাভাবিকভাবেই প্রত্যাশা থাকে যে বাকি দিনগুলো ভালো চলবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিদিনই 5-6 বার বিদ্যুৎ চলে যায়। এ পরিস্থিতিতে উৎপাদন সক্ষমতার 50% পর্যন্ত ব্যবহার করা যায়। মূলত গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সিরাজগঞ্জ জেলার তাঁত কারখানাগুলোতে কাপড় উৎপাদনে ধস নেমেছে। বেলকুচির রায় প্রোডাক্টসের মালিক রিপন শাহ বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জেনারেটর দিয়ে কারখানা চালু রাখতে হতো, কিন্তু হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ায় জেনারেটরেও চালানো যাচ্ছে না। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট এবং ডিবিএল সিরামিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার গণমাধ্যমকে বলেছেন, কেবল যে গ্যাসের চাপ কম তাই নয়, একটা নির্দিষ্ট সময় সরবরাহ বন্ধ থাকে, চাপ যখন শূন্যে চলে যায় তখন স্বাভাবিকভাবেই উৎপাদন বন্ধ করে দিতে হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আহলে বাইতের অন্যতম নক্ষত্র ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি সালাম আর গভীর শোক ও সমবেদনা। 2003 হিজরির 30 সফর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হজরত ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে মোহাম্মদী মহানক্ষত্র ইমাম রেজার শাহাদাত বার্ষিকী শীর্ষক আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
জানো কি হে মুমিন, বলেছেন রাহমাতুল্লিল আলামিন, শরীরের একটি টুকরো আমার হবে খোরাসানে শায়িত। আল্লামা জামির শাওয়াহিদুন নবুয়াতে এ হাদিস বর্ণিত। বেহেশত সেই পাক রাউজা জিয়ারতের পুরস্কার, বারোতম নক্ষত্রের অষ্টম তিনি মহান ইসলামের নিয়ামতের ফলগু ধারা খোদাই রাহমাতের। হে নবীজির দিনের কর্ণধার, দুনিয়ায় চাই হতে ধন্য পেয়ে তোমার মাজারের স্পর্শ বারবার, যেন বিচার দিবসেও পাই তব সাফায়াত, তোমার আদর্শ হোক মোদের আবে হায়াত, তব সংগ্রামের পথ মহান শাহাদাত, আজও দেখায় রাজপথ হেরার আলোকের, প্রমাণ তুমি আজও নূর নবীর নবুয়াতের, তব মাশহাদ যেন প্রতিচ্ছবি কাবার আর ইশকে বেলায়াতের।
তিরিশ সফর ইসলামের ইতিহাসের এক মহাশোকের দিন, কারণ 2003 হিজরির এই দিনে শাহাদাত বরণ করেন ইমাম রেজা আলাইসাল্লাম। তিনি পবিত্র মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক আলাইসাল্লামের ঘরে জন্ম নিয়েছিলেন 148 হিজরিতে। তার মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা। 183 হিজরিতে খলিফা হারুনের কারাগারে পিতা ইমাম কাজিম আলাইসাল্লামের শাহাদাতের পর 35 বছর বয়সে মুসলিম উম্মার ইমামতের ঐশী দায়িত্ব গ্রহণ করেন ইমাম রেজা আলাইসাল্লাম। এই মহান ইমামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বনবী ও তার পবিত্র আহলে বাইতের প্রতি, বিশেষভাবে ইমাম রেজা আলাইসাল্লামের প্রতি পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের ধারার মাসুম বা নিষ্পাপ ইমামরা ছিলেন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ। অসাধারণ নানা গুণ ও যোগ্যতার জন্য আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালাম রেজা বা সন্তুষ্ট, সাদিক বা সত্যবাদী, ফাজল বা গুণধর, মুমিনদের চোখের প্রশান্তি বা আলো ও কাফিরদের ক্ষোভের উৎস প্রভৃতি উপাধি পেয়েছিলেন। আলেমে আলে মুহাম্মদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের আলেম ছিল ইমাম রেজা আলাইহিসসালামের অন্যতম বড় উপাধি।
ইমাম রেজা আলাইহিসসালামের ইমামতির 20 বছর ছিল আব্বাসীয় বাদশাহ হারুন এবং তার দুই পুত্র আমিন ও মামুনের শাসনকাল। ইমাম তার পিতা ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের নীতি আদর্শকে অব্যাহত রাখায় বাবার মতো তিনিও রাজগোষ্ঠীর রোষের মুখে পড়েন। আব্বাসীয় বাদশাহ হারুন ও মামুন ইমামদের প্রেমিক হওয়ার ভান করলেও ভেতরে ভেতরে ছিল তাদের মহাশত্রু। আব্বাসীয়রা ইমামদের প্রতি শ্রদ্ধা ভক্তির কথা বলে একদিকে আহলে বাইত ও নবীবংশ প্রেমিকদের সংগ্রাম ঠেকানোর ও অন্যদিকে এই ধারার তথা শিয়া মুসলমানদের মন জয়ের চেষ্টা করত, কিন্তু ইমাম রেজা আলাইহিসসালাম এই কূট কৌশল বানচাল করেন।
ইসলামী খিলাফত কেবল নবী পরিবারের পবিত্র ইমামগণের উপর ন্যস্ত থাকবে এবং তাঁরা ছাড়া কেউ ওই পদের যোগ্য নয়, জনগণ যাতে এই খোদাই বিধান ভুলে থাকে সে লক্ষ্যে ধূর্ত মামুন ইমাম রেজা আলাইসালামকে সবসময় জনবিচ্ছিন্ন রাখার চেষ্টা করে। প্রায় সকল ইমামকেই এভাবে গণবিচ্ছিন্ন রাখতে চেয়েছে উমাইয়া ও আব্বাসীয় শাসকরা গৃহবন্দী করে ও কঠোর প্রহরায় রেখে, কিন্তু তারপরও নিষ্পাপ ইমামদের বার্তা জনগণের কাছে ঠিকই পৌঁছে যেত নানা কৌশলে।
জনগণ নবীবংশের মহান ইমামদের বার্তা পেয়ে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করত। ইমাম রেজা আলাইসালাম যখন বাদশাহ মামুনের অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন তখন অধিকাংশ ইরাকি মামুনের বিরুদ্ধে ক্ষুব্ধ। হজরত আলী আলাইসালামের পবিত্র খানদানের কেউ বাদশাহর বিরুদ্ধে গেলে বাদশাহী যে হারাতে হবে মামুন তা বুঝত। ফলে বাদশাহ মামুন ইমামকে খোরাসানে আসার আমন্ত্রণ জানায়। ইমাম প্রথমত রাজি হননি, কিন্তু পরবর্তীকালে তাকে বাধ্য করা হয়। বাধ্য হয়ে ইমাম রেজা বসরা থেকে ইরানে আসেন। তিনি যেখানেই গেছেন জনগণ তাকে সাদরে গ্রহণ করে। ইমামও মহানবীর আহলে বাইত ও নিষ্পাপ ইমামদের চরিত্র বৈশিষ্ট্য এবং ইসলামের সঠিক বিধিবিধান জনগণের কাছে তুলে ধরেন, সেই সাথে বাদশার আমন্ত্রণের কথাও তাদেরকে জানান।
ধূর্ত মামুন ইমামের হাতে খেলাফত ন্যস্ত করার প্রস্তাব দেয়। ইমাম মামুনের এই কূটচালের জবাবে বলেছিলেন, মহান আল্লাহ যদি খেলাফত তোমাকে দান করে থাকেন তাহলে তা অন্যকে দেওয়া উচিত হবে না, আর যদি তুমি আল্লাহর পক্ষ থেকে খেলাফতের অধিকারী না হও তাহলে সে দায়িত্ব কারো উপর ন্যস্ত করার অধিকারও তোমার নেই। ইমাম খেলাফতের দায়িত্ব নিতে অস্বীকার করায় মামুন ইমামকে তার ভবিষ্যৎ উত্তরাধিকারী হতে বাধ্য করে। ইমাম রেজা আলাইসালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে দূরে থেকে খেলাফতের সঙ্গে সম্পর্ক রক্ষার ও প্রশাসনিক দায়িত্ব পালন না করার শর্ত সাপেক্ষে যুবরাজের পদ গ্রহণ করেন। ইমাম রেজার এই দায়িত্ব গ্রহণে আব্বাসীয়রা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। বাদশাহ মামুন তার আসল উদ্দেশ্যের কথা তাদেরকে খুলে বলেন। আসলে ইমামকে খোরাসানে আমন্ত্রণ জানানোর সহ মামুনের পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল শিয়াদের বৈপ্লবিক সংগ্রামকে স্তব্ধ করা ও আব্বাসীয় খেলাফতকে বৈধ বলে প্রমাণ করা।
মামুন ও তার দলবল ইমামকে নানাভাবে হেয় করতে চেয়েও খোদাই জ্ঞান ও প্রজ্ঞা সমৃদ্ধ ইমামকে তারা কিছুতেই অপদস্থ করতে পারেনি। যেমন বিভিন্ন ধর্মের পণ্ডিতদের দিয়ে জটিল প্রশ্ন করে ইমাম রেজা আলাইসালামকে জব্দ করার চেষ্টা করে তারা। খরা পীড়িত অঞ্চলে বৃষ্টির জন্য ইমামকে দিয়ে তারা এই আশায় দোয়া করায় যে দোয়া কবুল না হলে ইমামের মর্যাদা ধূলিসাৎ হবে। কিন্তু ইমাম প্রতিটি জ্ঞানগত বিতর্কে বিজয়ী হতেন এবং বৃষ্টির জন্য করা তার দোয়াও কবুল হয়েছিল। ফলে ইমাম রেজার জনপ্রিয়তা বাড়তে থাকে ও মামুনের হিংসা ও ক্রোধ বাড়তে থাকে। ইমাম মামুনের বিরুদ্ধে অকপট সত্য বলতেন নির্ভয়ে। কোনোভাবেই ইমামকে জব্দ করতে না পেরে মামুন ইমামকে বিষ পানে বাধ্য করে। 2003 হিজরির 30 সফর 55 বছর বয়সে ইমাম রেজা আলাইসালাম শাহাদাত বরণ করে অমর হন। শাহাদাতের সিঁড়ি বেয়ে যে ইসলাম জমিয়েছে পাড়ি, কালের যাত্রায় আজও তা বিশ্বময় দীপ্তিমান, নবীবংশীয় ইমামতের সুদীপ্ত ধারায়।
প্রায় হাজার বছর আগে লিখিত শাওয়াহিদুন নবুয়ত নামক বইয়ের একটি হাদিস অনুযায়ী, যারা ইরানের খোরাসানে অবস্থিত ইমাম রেজা আলাইসালামের মাজার জিয়ারত করবে তারা বেহেশতবাসী হবে। বিশিষ্ট কবি ও আধ্যাত্মিক সাধক মাওলানা আব্দুর রহমান জামির লিখিত এই বইটি বহু বছর আগে বাংলা ভাষায় অনুদিত হয়েছে মাওলানা মহিউদ্দিনের মাধ্যমে। এ বইয়ের 272 পৃষ্ঠায় পবিত্র কোম শহরে অবস্থিত হজরত ফাতিমা মাসুমা সালামুল্লাহ আলাইহার পবিত্র মাজার জিয়ারত সম্পর্কেও একই কথা বলা হয়েছে। এই ফাতিমা মাসুমা ছিলেন ইমাম রেজা আলাইহিস সালামের ছোট বোন। মাসুমা বা নিষ্পাপ ছিল তাঁর উপাধি। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের খোরাসানে তাঁর শরীরের একটি অংশকে তথা তাঁর পবিত্র বংশধারার একজন সদস্যকে দাফন করা হবে বলে ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমাম রেজার শাহাদাতের স্থান অর্থে মাসহাদ নামটি এখন এই ইমামের পবিত্র মাজার ধারণকারী খোরাসান প্রদেশের প্রধান শহরের নাম হয়ে পড়েছে। মাসহাদ শহরকে মনে করা হয় ইরানের আধ্যাত্মিক রাজধানী।
লক্ষ কোটি মানুষ প্রতি বছর ইরানের মাসহাদ শহর জিয়ারত করতে আসেন ইমাম রেজার পবিত্র মাজারের আকর্ষণে। অনেক অমুসলমান প্রায় প্রতি বছর এই মাজারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাদশাহ মামুন হজরত ইয়াহিয়া আলাইসালামের অনুসারী হওয়ার দাবিদার তথা সাবেই ধর্মের এক বিখ্যাত পণ্ডিতকে একবার নিয়ে আসে এই আশায় যে তার সঙ্গে জ্ঞানগত বিতর্কে ইমাম রেজা আলাইসালাম হেরে যাবেন। সেখানে ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসকদের পণ্ডিতরাও উপস্থিত ছিল। এই আসরে ইমাম রেজা আলাইসালাম ইসলামের বিরোধিতা সম্পর্কে কারো কোনো বক্তব্য, যুক্তি বা প্রশ্ন থাকলে তা তুলে ধরার আহ্বান জানান এবং তিনি এর জবাব দেবেন বলে ঘোষণা করেন। ইমরান নামের ওই সাবেই পণ্ডিত অবজ্ঞা ভরে বলল, তুমি যদি না চাইতে তবে তোমার কাছে আমি প্রশ্ন করতাম না। আমি কুফা, বসরা, সিরিয়া ও আরব দেশে গিয়েছি এবং তাদের সব দার্শনিক বা যুক্তিবাদীদের সঙ্গে বিতর্ক করেছি, কিন্তু তাদের কেউই প্রমাণ করতে পারেনি যে আল্লাহ এক ও তিনি ছাড়া অন্য কোনো খোদা নেই এবং তিনি এই একত্বের মধ্যে বহাল রয়েছেন। এ অবস্থায় আমি কি তোমার কাছে প্রশ্ন করতে পারি?
ইমাম রেজা আলাইহিসসালাম এই সাবি পণ্ডিতকে জবাবে বললেন, যত খুশি প্রশ্ন করতে পারো। ফলে সে ইমামকে বিভিন্ন ধরনের অনেক প্রশ্ন করে। ইমাম রেজা আলাইহিসসালামও বহু সংখ্যক পণ্ডিত ও বিপুল দর্শকদের উপস্থিতিতে একে একে সাবি পণ্ডিত ইমরানের সব প্রশ্নের এত সুন্দর জবাব দিলেন যে ওই সাবি পণ্ডিত সেখানেই মুসলমান হয়ে যান। প্রকাশ্যে বিপুল সংখ্যক পণ্ডিত, বাদশাহ মামুন ও তার দরবারের লোকজন এবং সাধারণ জনগণের উপস্থিতিতে ইমাম রেজার কাছে জ্ঞানগত বিতর্কে হেরে গিয়ে বিখ্যাত ইহুদি সর্দার ও পণ্ডিত রাসউল জালুত ইমাম রেজা আলাইহিসসালামকে বলেছিলেন, আল্লাহর কসম হে মুহাম্মাদের সন্তান, ইহুদি জাতির উপর আমার নেতৃত্বের পথে যদি বাধা হয়ে না দাঁড়াত তাহলে আমি আপনার নির্দেশই মান্য করতাম। সেই খোদার কসম দিয়ে বলছি যে খোদা মুসার উপর নাজিল করেছেন তাওরাত ও দাউদের উপর নাজিল করেছেন জবুর, এমন কাউকে দেখিনি যিনি তাওরাত ও ইনজিল আপনার চেয়ে ভালো তেলাওয়াত করেন এবং আপনার চেয়ে ভালোভাবে ও মধুরভাবে এইসব ধর্মগ্রন্থের তাফসির করেন।
ইমাম রেজা আলাইহিসসালাম ছিলেন ধৈর্যের পরীক্ষা ও ত্যাগের পরাকাষ্ঠায় উন্নীত পুরুষ। আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানের কারণে তিনি কাউকে ভয় পেতেন না। ইসলামী ইরানের শীর্ষ নেতারাও একই ধারার অনুসারী বলেই ক্ষুধাদ্রোহী পরাশক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রামে নির্ভীক। ইমাম রেজা আলাইহিসসালাম তার অকাট্য যুক্তির মাধ্যমে সবার জন্য সর্বোত্তম ও বোধগম্যভাবে ইসলামের বিশ্বাসগুলো তুলে ধরতেন। তিনি বলেছেন, জ্ঞান ও প্রজ্ঞা হচ্ছে এমন এক গচ্ছিত সম্পদের মতো যার চাবি হল প্রশ্ন। আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক, কারণ প্রশ্নের মাধ্যমে চার গ্রুপ তথা প্রশ্নকারী, শিক্ষার্থী, শ্রবণকারী ও প্রশ্নের উত্তরদাতা সবাই সওয়াব লাভ করেন।
ইমাম রেজা আলাইহিসসালাম ইরানের নিশাপুরে এক হাদিসে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মহান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম গৌরবময় মহান আল্লাহকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই, এই বাক্যটি হচ্ছে আমার দুর্গ, তাই যে তাতে প্রবেশ করবে সে আমার শাস্তি থেকে নিরাপদ থাকবে। এতটুকু বলার পর ইমামের কাফেলার যানবাহন নিশাপুর থেকে বাদশাহ মামুনের প্রাসাদ অভিমুখে চলা শুরু করলে তিনি আরো বলেন, অবশ্য এর তথা মহান আল্লাহর ওই ঘোষণার শর্তাবলী রয়েছে এবং আমি হচ্ছি এর অন্যতম শর্ত। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তাঁর ইমামত আল্লাহর পক্ষ থেকেই মনোনীত, আর তাই তার আনুগত্য করা ফরজ। ইমাম রেজা আলাইহিস সালামের কয়েকটি সংক্ষিপ্ত বাণী শুনিয়ে শেষ করব আজকের এই বিশেষ আলোচনা। ইমাম বলেছেন,
যে ব্যক্তি মানুষের মাঝে সবচেয়ে প্রিয় হতে চায় সে যেন আল্লাহ সম্পর্কে সতর্ক বা মুত্তাকি হয় গোপনে ও প্রকাশ্যে। মুমিন ক্রোধান্বিত হলেও ক্রোধ তাকে অপরের অধিকার সংরক্ষণ থেকে বিরত করে না। কিয়ামতে সেই ব্যক্তি আমাদের তথা মহানবীর আহলে বাইতের সর্বাধিক নিকটবর্তী হবে যে সদাচরণ করে এবং তার পরিবারের সাথে সদ্ব্যবহার করে। যদি কেউ কোনো মুসলমানকে প্রতারণা করে তবে সে আমাদের কেউ নয়। তিনটি ভালো কাজ সবচেয়ে কঠিন। এক, ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা, যদিও এর ফলে নিজের বিরুদ্ধে যেয়ে থাকে। দুই, সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকা। তিন, ইমানদার ভাইকে নিজ সম্পদের অংশীদার করা। ইমাম রেজা আলাইসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি আবারও গভীর শোক ও সমবেদনা।
মহান আল্লাহ অশেষ দরুদ বর্ষণ করুন এই মহান ইমামের প্রতি।
ইমাম রেজা আলাইসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টে 22 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 26 সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পঞ্চগড় ট্র্যাজেডি, এখন পর্যন্ত মৃতের সংখ্যা 39 দাঁড়িয়েছে, নিখোঁজ অনেক, বাড়তে পারে এ সংখ্যা, মানব জমিন। অনিবন্ধিত নৌযানের উপর নিয়ন্ত্রণ না আনলে এমন দুর্ঘটনা রোধ সম্ভব হবে না। প্রথম আলো, সাগররনি হত্যা 92 বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন যুগান্তর। ইডেন কলেজে হচ্ছেটা কি, মানব জমিনের শিরোনাম। ইত্তেফাকের শিরোনাম, ইডেন ছাত্রলীগের কমিটি স্থগিত, 17 বহিষ্কার। ইভিএমের অপপ্রচার বন্ধে প্রচারণা চালাবে নির্বাচন কমিশন, বাংলাদেশ প্রতিদিন। হাসপাতালে রোগীকে ধর্ষণ, ওয়ার্ড বয় গ্রেপ্তার, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, প্রতীক্ষার অবসান, নিজের দলের নাম ঘোষণা করলেন গোলাম নবী আজাদ আজকাল। পুজোর আগে আরও 65 টেট উত্তীর্ণকে নিয়োগ করতে হবে আদালত, আনন্দবাজার পত্রিকা। ফের টাকার দামে রেকর্ড পতন, ধস নামল শেয়ার বাজারও, সংবাদ প্রতিদিন। শিরোনামের পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর বিস্তারিত।
পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 39, নিখোঁজের তালিকায় 58, প্রথম আলো সহ প্রায় সব দৈনিকের এ মর্মান্তিক খবরে লেখা হয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 39 জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্বজনদের দাবি, এখনও 58 জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামে তিনটি ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। দৈনিকটির এ সম্পর্কিত এক প্রতিবেদনে লেখা হয়েছে, এ দুর্ঘটনা দেশের নৌযান পরিস্থিতি, নৌপথের নিরাপত্তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইমরান উদ্দিন। তিনি বলেছেন, অনিবন্ধিত নৌযানের উপর নিয়ন্ত্রণ না আনলে এমন দুর্ঘটনা রোধ সম্ভব হবে না। ইডেন কলেজে হচ্ছেটা কি? মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, একের পর এক ঘটনা, আলোচনা সমালোচনা কিছুতেই পিছু ছাড়ছে না ইডেন কলেজ ছাত্রলীগের। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে আবার উত্তপ্ত কলেজ ক্যাম্পাস, মারধর, হামলা, সংঘর্ষ, হোস্টেল থেকে বের করে দেওয়ার ঘটনায় গতকাল দিনভর ছিল উত্তেজনা। এসব ঘটনার জেরে কলেজ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। এছাড়া ক্যাম্পাসে অবস্থান ধরে রাখতে নানা তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগের দুই পক্ষ। এমন অবস্থায় আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা, তাদের অনেকে কলেজ ক্যাম্পাস ছেড়ে গেছেন। সংঘাত সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ। দুই দিনের তুলকালাম ঘটনার পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এই কমিটি 17 জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে যুগান্তরের অন্য খবরে লেখা হয়েছে, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় 16 নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের কেন্দ্রীয় সিদ্ধান্তকে নাকচ করেছেন বহিষ্কার হওয়া নেত্রীরা। সোমবার সকালে কলেজ গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এ সময় তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আমরণ অনশনের হুমকি দেন। তবে সবশেষ পাওয়া খবরে জানা গেছে, বড় ভাইদের আশ্বাসে অনশন বাতিল করে ক্যাম্পাসে ফিরেছেন বহিষ্কৃত নেত্রীরা। হাসপাতালে রোগীকে ধর্ষণ, ওয়ার্ড বয় গ্রেপ্তার, কালের কণ্ঠের দুঃখজনক খবরে লেখা হয়েছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। গত শুক্র ও শনিবার দেবগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব পরিচয়ে সূত্র ধরে পোশাক কারখানার দুই কর্মীকে মোবাইল ফোনে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সাতক্ষীরা শ্যামনগর, নেত্রকোনার কলমাকান্দা, নোয়াখালীর কবিরহাট, চাঁদপুর ও রাজশাহীর দুর্গাপুরে 5 শিশুকে ধর্ষণ ও পাবনার চাটমোহর উপজেলায় 1 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে 6 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ধর্ষণ কমছে না। ইভিএমের অপপ্রচার বন্ধে প্রচারণা চালাবে নির্বাচন কমিশন। বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে, দেশব্যাপী ইভিএমের অপপ্রচার বন্ধে প্রচারণা চালাবে নির্বাচন কমিশন। ইভিএমের অপপ্রচার রোধে টিভিসি, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। সোমবার কমিশন সভা শেষে তিনি এই তথ্য জানান। দৈনিকটির রাজনীতির খবরে লেখা হয়েছে, ধানমন্ডিতে বিএনপির জনসমাবেশে বাধার পর হাজারীবাগে তারা জনসমাবেশ করেছে এবং সেখানে ব্যাপক গণজমায়েত হয়েছে। যুগান্তরের শিরোনাম, সাগর রুনি হত্যা 92 বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন। বিস্তারিত খবরে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলা তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত 92 বার তারিখ নিলেন। 31 অক্টোবরের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পূজার আগে আরও 65 জন টেট উত্তীর্ণকে নিয়োগ করতে হবে। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, প্রাথমিক স্কুলের শিক্ষক পদে আরও 65 জন টেট পরীক্ষার্থীকে চাকরি দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশ দিলেন তিনি। এর আগে প্রথমে 77 জন, পরে 112 জন, মোট 189 জন টেট পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রতীক্ষার অবসর নিজের দলের নাম ঘোষণা করলেন গুলাম নবী আজাদ। আজকাল পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, এবার নিজের দলের নাম ঘোষণা করলেন গুলাম নবী আজাদ। বেশ কয়েকদিন আগে থেকেই চর্চায় আজাদ, নিজের পুরনো দল কংগ্রেসের হাত ছেড়েছেন আগস্ট মাসে দলত্যাগের পরেই সাফ জানিয়েছিলেন। জম্মু কাশ্মীরের জন্য এবার তিনি নতুন দল গঠন করবেন। প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের দলের নাম ঘোষণা করে দিলেন তিনি। নতুন দলের নাম ডেমোক্রেটিক আজাদ পার্টি। ফের টাকার দামে রেকর্ড পতন, ধস নামল শেয়ার বাজারেও। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, উৎসবের মরশুমেও ঘনাচ্ছে মন্দার কালো ছায়া। সপ্তাহ শুরুতে ফের টাকার দামে রেকর্ড পতন। ডলার প্রতি টাকার দাম কমে হল 81.47, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন। গত শুক্রবারের পতনে ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছিল 80.99, এদিন তা ছাপিয়ে গেল। বিশেষজ্ঞদের বক্তব্য, গোটা এশিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, প্রভাব পড়ছে কম বেশি সব দেশে, এমনকি ডলারের নিরিখে চীন ও জাপানের মুদ্রাতেও পতন হচ্ছে, তার প্রভাব পড়ছে ভারতেও। এদিকে সোমবার পতন হল সেন্সেক্স ও নিফটিতেও। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আর একবার জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ হয়ে যায়নি, বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। বাংলাদেশে করোনা ও ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। ভারতের কেরালায় কোঝিকোড়ে হিজাব পরার কারণে একটি স্কুলে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ, 3 পুলিশ আহত। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।